শুভ সন্ধ্যা। আজ সোমবার 6 ডিসেম্বর 2009 বাংলা 23 অগ্রহায়ণ 1416। শুরু হচ্ছে ক্যানবেরা 2XX কমিউনিটি রেডিও স্টেশন থেকে প্রচারিত সাপ্তাহিক বাংলা অনুষ্ঠান বাংলা রেডিও। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে কমিউনিটি ব্রডকাস্টিং ফাউন্ডেশন লিমিটেড ও বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সৌজন্যে। প্রতি সোমবার রাত 8টায় এই অনুষ্ঠান প্রচারিত হয় FM ব্যান্ড 98.3 MHz। আজ অনুষ্ঠান পরিচালনায় আছে আমি সাদেকুর রহমান। শ্রোতা বন্ধু, দেখতে দেখতে বছর পার হয়ে গেল, সামনেই বিজয় দিবস। এদিনে আমাদের দেশপ্রেম নানানভাবে প্রকাশ পাবে, তবে এতদিন পরও আমরা 71-এর কিছু কিছু প্রশ্ন এড়িয়ে যাই। প্রশ্নগুলি একদিকে পীড়াদায়ক, অন্যদিকে অত্যন্ত কঠিন। এরকম প্রশ্নের একটা হচ্ছে 71-এর যুদ্ধ শিশুদের নিয়ে। আমরা আজকের অনুষ্ঠানে সাজিদ হোসেনের বক্তব্য শুনব। তিনি সম্প্রতি 71-এর যুদ্ধ শিশু এই নামে এক বই লিখেছেন। এবছরের প্রথমার্ধে তিনি ক্যানবেরায় ইফতেকার ও সাফিনা আহমেদের বাসায় এসেছিলেন। সেখানে এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিনাজি কস্তা। আমরা সেটারই অংশ বিশেষ শুনি।
অনেক ধন্যবাদ বিনা। সবকিছুই খুবই কাকতালীয়, কোনো কিছুই খুব একটা পরিকল্পিত বা যে সুযোগ বা যে সহযোগিতা এভাবে কখনো চিন্তাও করিনি। আর সে কথা পিছন দিকে বলতে গেলে, এরকম একটি বই লিখবো সেটাও সম্ভবত আমার কখনোই আমার অনেক বেশি আগে মনে আসেনি। একটা বিশেষ অনুভূতি থেকেই এই ধরনের একটা প্রকাশনা এবং বিশেষ করে এই ধরনের একটা বিষয়। তো একদম শুরু থেকে যদি বলতে হয় তাহলে একটি সুবিধা আমার ছিল অন্যদের তুলনায়, সেটা হলো আমার পিতা যতদূর জানি উনি ওনার স্কুল জীবন থেকে উনি রাজনীতি করেন এবং এক নাগারে সেই 40-এর দশক থেকে এখন আজও বেঁচে আছেন, উনি আজও রাজনীতি করছেন আওয়ামী লীগের সঙ্গে। এবং বঙ্গবন্ধু বা ওই সময়ের যারা সমসাময়িক নেতা ছিলেন ঠিক তাদের সমসাময়িক। তবে তা সত্ত্বেও একটি বিষয় আমার অন্যদিকে সত্যি যে আমি কখনোই রাজনীতির প্রতি খুব একটা আগ্রহ বোধ করিনি। এটা হয়তো আরেকটি কারণ হতে পারে যে খুব অল্প বয়সে ক্যাডেট কলেজ, মেরিন একাডেমি, বাংলাদেশ সেভিং কর্পোরেশন, তারপরে মেরিন একাডেমিতে আবার শিক্ষক, কাজেই সে ধরনের সুযোগ ছিল না। তো যাই হোক, মুক্তিযুদ্ধের আগে 60-এর দশকে যখন আমার খুব স্পষ্ট মনে পড়ে যে ছোটবেলায় আমরা যখন ক্লাস 3-তে পড়তাম, তার আগে তা অতটা মনে পড়ে না, 3-4-5 আমরা জেলা স্কুলে, একটি বিষয় খুব মজা লাগতো যে মিছিল আসলে খুবই আনন্দের বিষয় সেটা। তার কারণ হলো মিছিল পাশ দিয়ে যাওয়ার আমরা বুঝতে পারতাম, মিছিল পাশে আসার সঙ্গে সঙ্গে বইপত্র বন্ধ, এখন স্কুল ছুটি হবে, আমরা মিছিলে যাব, আজকে স্কুল করতে হবে না, এটাই ছিল সবচেয়ে বেশি আনন্দ। মিছিলে যাওয়ার সুযোগ হলে মিছিলে একটা শহরে একটা প্রদক্ষিণ করে বাড়িতে ফিরে যেতাম। এভাবেই তখনকার ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন বা অন্যান্য যারা যারা নেতা ছিলেন তাদেরকে দেখতাম। এই দেখতে দেখতেই এই শখ ধীরে ধীরে দেখলাম যে পাবনাতে ভুট্টা আন্দোলন হয়েছিল, মানুষ সেই দিন আমার কাছে আর বিষয়টা আনন্দের মনে হয়নি। তার কারণ হলো সেদিন ওইখানে ক্যাপ্টেন জায়দি বলে একজন ছিলেন, তার গুলিতে আমাদের একজন রিক্সাওয়ালা মারা গিয়েছিলেন মিছিল থেকেই, আরো একজন আহত হয়েছিলেন। ছোটবেলায় আরেকটি শৈশবের স্মৃতি হলো যে আমার আব্বা কিছুদিন পর পরই জেলখানায় চলে যেতেন এবং আমার কাছে মনে হতো যে আমার কাছে যে কুষ্টিয়া জেলখানা, রংপুর জেলখানা, রাজশাহী জেলখানা, ঢাকা জেলখানা, কুমিল্লা জেলখানা, এই প্রতিটি জেলখানার যে দরজাগুলো, তালাগুলো আমি স্পষ্ট মনে করতে পারি, তালার আকার কিরকম, কিভাবে খুলতে হয়, কিভাবে বন্ধ করতে হয়, কেননা ওইগুলি ছিল ছোটবেলার আমাদের স্মৃতি। বাবার সঙ্গে যে দেখা করতে যেতাম জেলখানায়, এটাই ছিল আনন্দের একটা বিষয়। তো এই করতে করতে 67, 68, 69, 70 এই সময়ে তো আরেকটু বড় হয়েছে 10 বছর, তখন আরেকটু বেশি বেশি এসব বিষয়গুলো নিয়ে ইন্টারেস্ট নিতাম। তারপরে 71 সালের মার্চ মাসের 23 তারিখে আমি জেলা স্কুল কাপসে ছিলাম স্কাউটের ছোট যারা। এখন ওই দিন পাকিস্তান দিবস উপলক্ষে যে মার্চ পাস্ট হলো, সেই মার্চ পাস্টে আমাদের স্কাউট বিরাট ডাকা হলো না, স্বেচ্ছাসেবক বাহিনী গার্ড অফ অনার দিল। তো আমি চিন্তা করলাম যে স্কাউটের থেকে মনে হয় খুব আর মানে বেশি এগোতে পারবো না, স্বেচ্ছাসেবক বাহিনীর যোগ দিতে হবে, বয়স কিন্তু সেই অতটুকুই। তো স্বেচ্ছাসেবক বাহিনীর যোগ দিতে হলে কি করতে হবে, একটা টুপি জোগাড় করতে হবে আগে। আপনারা নিশ্চয়ই যারা আমার বয়োজ্যেষ্ঠ এখানে আছেন তারা মনে করতে পারেন যে লাল এবং সাদা একটা টুপি তখন বানানো হয়েছিল স্বেচ্ছাসেবক লীগের জন্য, ওই টুপি আর মাথায় দিলাম আর খুলি না, মানে স্বেচ্ছাসেবক আমি। আচ্ছা, তারপরে এভাবে এর মাঝখানে আরেকটি বিষয় আছে যে 7ই মার্চের ভাষণ, পতাকা তোলা, বাংলাদেশের পতাকা তৈরি করে 18 তারিখে আমাদের ছাদের উপরে লাগিয়েছিলাম 3 ভাই বোন মিলে খুব উৎসাহ নিয়ে। এবং এরপরে যুদ্ধ শুরু হলো, আমরা আমার নানার বাড়িতে নওগাঁতে চলে গেলাম এবং সেখান থেকে আমার সেখানে কয়েক মাস থাকার পরে আমার আব্বা আগেই চলে গিয়েছিলেন। আচ্ছা, এখানে আপনারা শুনতে পারেন সাংবাদিক রণেশ মৈত্র, উনি এসেছিলেন আমার বাবা আমজাদ হোসেন, রণেশ মৈত্র গণেশ কাকা আর আরেকজন, আমার এই পর্যন্ত মনে নেই, এই তিনজনকে পাবনা থেকে পাঠানো হয়েছিল কলকাতায় যে বাংলাদেশের পক্ষে যেন কিছু সাহায্য করা হয় যুদ্ধের জন্য। ঠিক পাবনা মুক্ত হয় 29 তারিখে, সম্ভবত তারা 30 বা 31 তারিখে চলে যায়। তো ওনারা চলে গেছেন, আমরা আলাদা, আব্বা আলাদা। এরপরে মাঝখানে অগস্ট এর মধ্যে ঘটনা একটু উচ্ছেদ করি, মাঝামাঝি পর্যায়ে সম্ভবত অগস্ট, অগস্টে আমরা 4 জন মুক্তিযোদ্ধা আমাদের গ্রামে আসে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তা আমি ইতিমধ্যে গ্রামে, আমার এক মগরিব মামা, উনি বিডিআর ছিলেন, উনি গ্রামে ট্রেনিং দেওয়া শুরু করলেন। সেই ট্রেনিং এ আমরাও যাই, যোগ দিলাম। কিন্তু সেই ট্রেনিং এ তো খালি হাতে ট্রেনিং, এটা খুব একটা যে খুব কার্যকরী সেটাও মনে হচ্ছিল না। এই সুযোগটা এলো যে আব্বা আসলেন এবং তার সঙ্গে আমি বললাম যে আমি যাবো, এখানে মুক্তিযোদ্ধা ক্যাম্পে যাবো, চলে গেলাম। আমার মা বোনরা কিছুটা আপত্তি করছিল, মা খুব একটা আপত্তি করেনি, তো আমি গেলাম সেই ক্যাম্পে। আমরা 4 জন, যে দেখি যে আমি 12 বছরের গ্যাসউদ্দিন, 11 বছরের আমি আর আরেকজন সোহেল, আর 10 বছরের একটা ছেলে, এই 4 জন আমরা হলাম মানে ক্যাম্পের খুদে বাহিনী। আমরা সব কাজ টাজ ভাগ করে নিলাম, কে কি কাজ করবো। এর মধ্যে হয়তো একজন একেবারে সরাসরি এই অফিসের কাজ, আরেকজন হলো হসপিটালের কাজ, আমার কাজ ছিল স্টেন গানের যে ম্যাগাজিন ওইটাতে গুলি ভরা, এবং ওই যে আমাদের অ্যামুনিশন যেখানে রাখা হতো সেই অ্যামুনিশন গুলো ঠিক মতো সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সবকিছু রাখা, যেগুলো স্ট্যাক করে রাখা, এসবের সাহায্য করা। আর আমি আউট অফ মাই কিউরিয়াসিটি, কেননা ওই আহত মুক্তিযোদ্ধা আসলে আমার খুব কষ্ট হতো, আমি যে ওই ডাক্তারদের সঙ্গে যে কিছু কিছু ব্যান্ডেজ বা এইসব কাজ টাজ করতাম। এইভাবে আমাদের কয়েক মাস গেল। এই যে মুক্তিযুদ্ধের সঙ্গে আমার যে অ্যাটাচমেন্ট, বা আমাদের ডেজিগনেশন ছিল বার্তাবাহক বা মেসেঞ্জার, বার্তা দিতে পারতাম, একটা কারণ ছিল কাজে থাকার সময় যদি কাজ স্কাউটিং কেউ করে থাকেন তাহলে ওই যে মেসেজিং একটা প্র্যাকটিস আছে স্কাউটের, হ্যাঁ, এইটা প্র্যাকটিসটা ছিল বলে অনেক সুবিধা ছিল আমার। এইভাবে হলো এই যে অ্যাটাচমেন্ট, এখান থেকেই এই আবেগগুলো ছিল। যুদ্ধের পরে 72 সালে যখন খেয়াল করলাম একজন ভদ্রমহিলা বোরকা পরে আমাদের বাসায় আসতো, আমার আম্মা নারী পুনর্বাসন বোর্ডে তখন কাজ শুরু করে, এটা ঠিক সম্ভবত মার্চ এপ্রিল মে এরকম সময়ের দিকে। তো ওনার শুনতাম, উনি যখন বাসায় আসতেন আমি তখন মন দিয়ে শুনতাম যে কি কথা বলে। একদিন শুনলাম যে উনি বলছেন যে 7টা বাচ্চাকে এরকম ভাবে ঢাকায় নিয়ে যাওয়া হবে, অস্ট্রেলিয়াতে পাঠানো হবে। এই কথাটা আমার মনে ছিল এই গত 2007 সালের আগে থেকে, 6 সালের বা 5 সালের দিক থেকে আমি এই বিষয়গুলো নিয়ে ইন্টারনেটে ঘাটাঘাটি শুরু করলাম যে বিষয়ে কি পাওয়া যায়। সরাসরি এই বিষয়ে আসেনি, ইচ্ছা ছিল যে মুক্তিযুদ্ধ বিষয়ে বা অন্যান্য বিষয়ে, বিশেষ করে জয় বাংলা স্লোগান, এখন একটা আমার খুবই কষ্ট হয়, 2টি বিষয়ে আমার খুব আবেগ জড়িত। এই পতাকাটা দেখলে মনে হয় এটা আমার পতাকা, বাংলাদেশের বর্তমান পতাকাটা দেখলে আমার তেমন কোনো আকর্ষণ আসে না, এটাকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করার কোন প্রয়োজন নেই, এটা আমার আবেগ। মানে এই পতাকার জন্য যুদ্ধ করেছি, আমরা যে মানচিত্র ছাড়া যে পতাকা এই পতাকার জন্য যুদ্ধ করিনি, মানে এটা আমার প্রিয় পতাকা। এখন এটি একটা বিষয় খুব মনে দাগ কাটে। আর আরেকটি বিষয় হলো যে বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীন বাংলাদেশে আমি তো পাকিস্তানি ছিলাম, আমরা পাকিস্তানি ছিলাম, পাকিস্তানি পরে আমরা বাংলাদেশি হলাম, কিন্তু যে বাচ্চাগুলো জন্ম নিল ঠিক পাকিস্তানিদের মাধ্যমে তারা হলো স্বাধীন বাংলাদেশের প্রথম নাগরিক। এখন এই প্রথম নাগরিকদেরকে আমরা প্রথম সুযোগে, আমি একটা লিখলাম যে ইম্পিউরিটিজ ইন দ্য সিস্টেম। এখন এই ইম্পিউরিটিজ ইন দ্য সিস্টেম তো থাকতে পারে না, ঠিক সেজন্যই আমরা ক্লিনজিং করলাম আমাদের জাতিকে পবিত্র রাখার জন্য, যে আমরা এই বাচ্চাগুলোকে বিদেশে পাঠিয়ে দিই। এর পক্ষে বিপক্ষে যুক্তি আছে যথেষ্ট, পক্ষেও যথেষ্ট যুক্তি আছে, বিপক্ষেও যথেষ্ট যুক্তি আছে। এটি ভালো করা হয়েছে না খারাপ করা হয়েছে এটা নিয়ে আলোচনা করা যেতে পারে, আমাদের দেশে রেখেও আমরা হয়তো করতে পারতাম, খারাপও অনেক কিছু ছিল। যেমন যেই বক্তৃতাতে বঙ্গবন্ধু বললেন নগরবাড়ির একটা মিনি তার সভায় যে আপনারা বীরাঙ্গনাদেরকে, ওরা ওদেরকে বীরাঙ্গনা বলেন এবং বীরাঙ্গনাদেরকে আপনারা বিয়ে করেন, কিন্তু বাস্তব অবস্থায় বইতে একটি চ্যাপ্টারে আছে, সাক্ষাৎকার আছে পাবনা বীরাঙ্গনা হাসপাতালের একজনের, যে বীরাঙ্গনাদের বিয়ে করার জন্য যেভাবে আহ্বান জানানো হয়েছিল সারা সেভাবে পাওয়া যায়নি। এমনও হয়েছে অনেকে ওদেরকে সম্ভবত কিছু টাকা দেওয়া হতো এবং লুঙ্গি বা এই জাতীয় কিছু কাপড় চোপড় দেওয়া হতো, এইগুলো নিয়ে আবার তারা চলে যেত বিয়ে, একটা মক বিয়ের মতো। এই ধরনের বিষয়গুলো ঘটেছে এবং পাবনাতে বিশেষ করে এই বইতে একটা চ্যাপ্টার আছে বীরাঙ্গনা হাসপাতালে যে নার্স, সেই যে ভদ্রমহিলার কথা বলছিলাম তাকে খুঁজে পেলাম, তারপরে তার সঙ্গে দেখা করলাম, তার সাক্ষাৎকার নিলাম, এবং তার সাক্ষাৎকারটি মুখে বর্ণনা করার মতো না। আমার লিখতেও খুব কষ্ট হয়েছে যে মেয়েদের যেভাবে তারা পেয়েছে হসপিটালে, এই একটি বিষয়। আর যুদ্ধ শিশুদের নিয়ে চিন্তা ভাবনা করার জন্য এত বছরেও কেন কখনোই আসেনি, 2007 সালে 16 মার্চে আমি প্রথম একটি আর্টিকেল, তো এই আর্টিকেলটা লেখার পরে এই আর্টিকেলটা লিখলাম যে মার্চ মাস এসেছে, এই বিষয়টা যখন নিয়ে কাজ করছিলাম আমার কাছে মনে হলো যে একটি ছোট বিষয় লিখি, তখনও কিন্তু বইয়ের বিষয়টা তখনও আসেনি, এই বিষয়টা একটু লিখলে সম্ভবত সবার নজরে আসবে। লেখার পরে আমার কাছে বিশেষ করে সবচেয়ে ভালো লেগেছে যাদের বয়স, মানে যাদের সবার জন্ম যুদ্ধের পরে, এরকম আমার পরিচিত অনেকে বলেছে আচ্ছা আপনি এই বিষয়টা লিখলেন, আমরা এত, আমাদেরও তো বয়স হয়েছে, মানে সবারই তো অন্তত 25-30 এরকম বয়স হয়ে গেছে, আমরা এই পর্যন্ত কখনো এই বিষয়টা শুনিনি যে এই ধরনের যে একটি বিষয় আছে এবং সেখানে প্রায় 25,000 যুদ্ধ শিশুর মতো জন্ম হয়েছে, এই বিষয়টা তার ছোটখাটো না। এমনও অনেকে আবেগ তাড়িত হয়ে, বিশেষ করে ছাত্রছাত্রী যারা, এখন ওরা বলে যে আচ্ছা ওদেরকে এখন ফিরিয়ে আনা যায় না, তো এর উত্তর আমার পক্ষে দেয়া সম্ভব না, ফিরিয়ে আনা যায় কিনা। আর চট্টগ্রাম ইউনিভার্সিটির কয়েকজন ছাত্রছাত্রী আসলো, প্রায় 8-9 জন, ওরা আমার কাছে এসে বললো যে আমরা এটা নিয়ে একটা কিছু করতে চাই, তো আমি বললাম যে কি ধরনের, তখনও কিন্তু বইয়ের বিষয়টা তখনও আসেনি, আমি বললাম যে কি ধরনের কি করতে চাও, বলে যে ডকুমেন্টারি ফিল্ম করতে চাই, তো আমি বললাম যে এই ব্যাপারে অভিজ্ঞতা, বলে অভিজ্ঞতা নাই, তো আমি বললাম যে আমারও তো নাই, কিভাবে আমরা করবো এটা, এই শুরু হলো। তখন একসঙ্গে ডকুমেন্টারি এবং বই দুইটার কথা মাথায় আসলো, তো আমি এখানে এই এই এত বড় কাজের আগে ছোট্ট একটা অংশে শুধু পড়ে দিই, আমার যে আর্টিকেল নির্বাসিত যুদ্ধ শিশু, সবকটা জানালা খুলে দিলে, সবকটা দরজা খুলে দিলে, সবকটা আঙিনা খুলে দিলে, সবকটা সীমানা খুলে দিলেও ওরা আর আসবে না, কোনোদিনও আসবে না, আমরাই ওদেরকে পাঠিয়েছি দূর নির্বাসনে প্রথম সুযোগে। প্রচণ্ড যন্ত্রণা আর মুখবোজা কান্নার বিপরীতে পৃথিবীর ক্ষুব্ধ আগ্নেয়গিরি থেকে উষ্ণ লাভার মতো তাদের অভিমানী উচ্ছরণ, একটি জাতির জন্মের জলজলে প্রতিচিত্রে সুন্দর সৃষ্টির বিপরীতে অসুন্দর উপস্থিতি, যা জন্মে যারা কাঁদতে পারেনি, কান্না শুনে হাসতে পারেনি পারাপড়শি, উচ্চারিত হয়নি মা, কোল অন্ধকার করে এসেছিল ওই শিশু জাদুকরেরা চুপি চুপি, 7.5 কোটি মানুষের বিজয়ের পথে, মুক্তির পথে, স্বাধীনতার পথে, অর্জনের পথে হঠাৎ যেন কোনো জ্যোতি ছেদ ব্যত্যয়, 30 লাখ মানুষের রক্তে ভেজা ফুলের বাগানে পুষ্পিত ছিল না তারা। এটা দিয়ে শুরু আমার এই নিবন্ধ। এরপরে এই ছাত্রছাত্রীরা বিশেষ করে আর কিছু পাঠক যারা, অনেকেই উৎসাহ যোগালো যে আপনি এটা যখন লিখে যাচ্ছে, এখানে আরেকটি বিষয়, এইখানে বসে যখন কথাগুলো বলছি তখন এটা বলা উচিত, এখানে যাদের কাছে আমি কৃতজ্ঞ ব্যক্তিবর্গ যারা, বিনাডি কস্টা, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, কেভিন জেরার্ড নীল, নয়নিকা মুখোপাধ্যায় যিনি ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি ইংল্যান্ডে, আর এরপরে বাংলাদেশের নীলিমা ইব্রাহিম, সুরাইয়া খান, মুস্তাফা চৌধুরী এবং ফতেমুল্লাহ, ফতেমুল্লাহ হাসান মাহমুদ, উনি ফতেমুল্লাহ নামে লেখেন কানাডা থেকে। আর ওয়েবসাইট যেগুলো আছে, জাতিসংঘ, UNDP, দৃষ্টিপাত, ফিল্ম অপশন, মেকুম্বা ইন্টারন্যাশনাল, ওয়ার অ্যান্ড চিলড্রেন, উইকিপিডিয়া ও মুক্তমনা, এদের থেকে সূত্রে নিয়ে এই লেখাটা, এবং তারপরে যে উৎসাহগুলো পেলাম সেই উৎসাহ দিয়ে এই 71 যুদ্ধ শিশুর লেখা। নিজেও অনুভব করি যে এত কঠিন একটি বিষয় নিয়ে আমার নাড়াচাড়া করাটা সম্ভবত খুবই দুঃসাহসের একটা কাজ, কিন্তু আবেগ ছিল খুব বেশি যে 71 কিশোর অবস্থাতে যতটুকুই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবদান আমার, যতটুকুই আমি নিজেও মনে করি যে খুবই একেবারেই নগণ্য একটা অবদান বা আমার অংশগ্রহণ খুবই অনুল্লেখ্য, সেজন্য আক্ষেপ না, বরং সেজন্য একদিকে আক্ষেপ কিরকম যে সশস্ত্র মুক্তিযোদ্ধা হতে পারিনি, এটা ব্যর্থতা না, সম্ভবত এইটুকুই আমার অর্জন। আর এই আবেগ দিয়েই সম্ভবত এই বইটা লেখা। বইয়ের একাডেমিক দিক নিয়ে যদি বেশি আলোচনা গভীরে যাই, সম্ভবত আমার লেখাটাকে আমি নিজেও মনে করি যে একটু আনারি, মানে একটা একটা ছোট শিশু যে বা কিশোর যে 11 বছরের আবেগ দিয়ে এই কঠিন বিষয় লেখার ব্যাপারে সম্ভবত অতি বেশি দুঃসাহস, শুধু দুঃসাহস না, তবে এটা সম্পূর্ণ করতে পেরেছি একটি কারণে, আমার আশেপাশের ছোট এবং বড় প্রায় অনেকেরই উৎসাহ, বিশেষ করে এই বইয়ের পেছনের কভারে যাদের যারা মন্তব্য দিয়েছেন, যেমন প্রফেসর মুনতাসির মামুন, প্রফেসর জাফর ইকবাল, তারপরে মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী আর আবুল মোমেন প্রথম আলোর যিনি চট্টগ্রামের আঞ্চলিক সম্পাদক। বিশেষ করে প্রফেসর মুনতাসির মামুন এই বইটিতে বইয়ের যে অ্যাপ্রোচ, বইয়ের যে বক্তব্যগুলো, ছাড়া ছাড়া বক্তব্যগুলোকে ঠিক কোন অ্যাপ্রোচে ধারাবাহিকতায় সাজিয়ে দিলে হবে এই ব্যাপারে উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আর মোহাম্মদ জাফর ইকবাল একটা বিষয়ে আমাকে আমাকে বেশ সাহায্য করেছে, সেটা হলো যে বইটাই পাণ্ডুলিপি সম্পূর্ণ পড়ার পরে একদিন টেলিফোনে কথা হচ্ছে, তখন উনি আমাকে বললেন যে এখানে গণহত্যা এবং গণহত্যা সম্পর্কিত যুদ্ধ শিশু এবং এই যে অত্যাচারী সবকিছু আপনি লিখেছেন, কিন্তু একটি বিষয় আপনি লেখেননি, সেটা হলো যে বিশ্বের অন্যান্য জাতিরা যেমন এই ধরনের অত্যাচার করেছে বাঙালিরাও করেছে, সেই বিষয়টা আপনার বইতে আসেনি, এটা আনতে হবে। আমি বললাম যে আমি বুঝতে পেরেছি আপনি পার্বত্য চট্টগ্রামের কথা বলছেন, সেই ইনফরমেশন আমার কাছে আছে কিন্তু আমি লিখতে সাহস করি না। তবুও উনি বলছেন না, এটা আপনার বইয়ের বক্তব্য সম্পন্ন করার জন্য এটাকে লিখতেই হবে, এখানে যদি আপনারা যখন পড়বেন তখন অস্ত্রশক্তি এই শব্দটা লেখা আছে, অস্ত্রশক্তির সহযোগিতায়। আমি যদি বলবো আপনাদের যে পার্বত্য চট্টগ্রামের একটা ছোট একটি ঘটনা যে কত লোমহর্ষক হতে পারে বাঙালির অত্যাচার, সেটা হলো লোগাং একটা গ্রাম, সেটাতে 92 সালের 10 মার্চ সম্ভবত, ওখানে ওদের পাহাড়ি দুটি মেয়ে ছোট ওরা বেড়াচ্ছিল, তখন বাঙালি সেটলার যারা ওখানে পড়ে গেছে এদের দুইটি ছেলে ওদেরকে আক্রমণ করে। একটি মেয়ের চাকু ছিল হাতে, চাকুতে একটা ছেলে আহত হয়, এই অবস্থায় ছেলে দুটো পালিয়ে আসে, মেয়ে দুটো গ্রামে চলে যায়। এই ছেলে দুটো নিজের গ্রামে এসে খবর দেয় যে আমাদেরকে এভাবে তারা অত্যাচার করেছে, এবং এটাকে তারা কিছুটা সবাইকে উত্তেজিত করার জন্য যেভাবে বলা প্রয়োজন সেভাবেই বলেছেন। বলার পরে এই সেটলার গ্রামবাসী বাঙালিরা এইসব মানুষদেরকে নিয়ে যেয়ে সেই গ্রামটা ঘিরে ফেলে, গ্রামে 1200 মানুষ, 1200 মানুষ তখন আত্মরক্ষার্থে নিজেদের ঘরের মধ্যে যেয়ে আশ্রয় নেয়। এই অবস্থায় সম্পূর্ণ গ্রামে চারিদিকে খড় কুটো কাঠ যা ছিল সবকিছু দিয়ে একটা পরীক্ষা মানে একটা পরিধি দিয়ে একটা তৈরি করে, এরপরে আগুন জ্বালিয়ে দেয়। আগুন জ্বালিয়ে দিয়ে গ্রামের সম্পূর্ণ গ্রামটা সম্পূর্ণ পুড়ে যায় এবং 1200 মানুষ পুড়ে যায়। এরপরে যখন সাংবাদিকদের একটা দল যায়, ওই দলে জাফর ইকবাল ছিলেন, 125 জন পরে যায়, খুব বেশি দেরি করেনি তারা, সম্ভবত একদিন বা দুই দিন পরে, কিন্তু যখন তারা গিয়েছিল তখনও তারা যেন দেখছিল যে ওই আগুন যে নিভে গেছে সেখান থেকে কিছু আগুন তখনও জ্বলছে এবং সেই পুড়ে যাওয়া শরীর সেগুলো ওখানে আছে। তো এটা ছিল একটা এরকম চারটি ঘটনা পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বড়, তার ভিতরে এটা সবচেয়ে বেশি লোমহর্ষক বা সবচেয়ে বেশি। তো এখানে বিষয়টা কি, মানে আমার কাছে এই এটা লিখতে যে কয়েকটা জিনিস বুঝতে পারলাম, সেটা হলো যে ধর্ষণ কেন হয়, এটা নিয়ে পরেও আমি লিখছি, এখনো লিখেছি, কিছুদিন আগে সমকালে লিখেছি, ধর্ষণ কেন করে একজন পুরুষ। আমার কাছে যেটা বুঝেছি সেটা হলো যে ধর্ষণের মধ্যে কোনো আনন্দ নেই, যে ধর্ষণ করে তার ভিতরেও সে যে আনন্দের জন্য করে বেশিরভাগ ক্ষেত্রেই তা না। এটা হলো পুরুষের মধ্যে জন্মগতভাবে দখল করার একটা স্পৃহা, তো একটি নারীর শরীরকে দখল করতে পারলে এর মধ্যে যে আনন্দ সেই আনন্দটুকু সে পায়, এখানে ধর্ষণের মধ্যে যে শারীরিক আনন্দ সেটা সম্ভবত পাওয়ার কথা না, পরিবেশ তা বলে না। এই একটি উপলব্ধি, এবং আরেকটি কথা সেটা হলো সুসান বাউমিলারের কথা এসছে সেই একই কথা, যে ধর্ষণের মাধ্যমে সব পুরুষ সব সময় সব নারীকে একটা ভীতিকর অবস্থায় রেখে দেয়, যেটার জন্য আমাদের উন্নয়ন ব্যাহত। একটা ছোট্ট ঘটনা যে চারজন একটা দল, একটি মেয়ে তিনটা ছেলে একটা কোনো একটা জায়গাতে যাবে, আমাদের বাংলাদেশের পরিবেশে তো আরো বেশি একটা খুবই অসুবিধা, যে তিনজন যে কোনো জায়গায় শুয়ে পড়লো মেয়েটার জন্য এখন যে কোনো জায়গায় শুয়ে পড়া সম্ভব না। অথচ এই একটা সামাজিক অসুবিধার কারণে তাদের যে মূল উদ্দেশ্য নিরাপত্তা বিধান করার মূল উদ্দেশ্য, উদ্দেশ্য কোনো একটা অ্যাসাইনমেন্ট বা কোনো একটা কিছু করতে যাচ্ছে তারা, তাহলে সেই কাজটা শুধুমাত্র এই শেষ পর্যন্ত ফলাফল দাঁড়ায় যে মেয়েটিকে দল থেকে বাদ দেওয়া হোক। এই পরিবেশের উন্নতি কবে হবে? আর এই যে পাকিস্তানিরা আমাদের দেশে এসে সবকিছুই করলো, বিশেষ করে এখানকার ডক্টর জেফ্রি ডেভিস, তার রিপোর্টে যেটা পাওয়া যায় যে পাকিস্তান হাইকমান্ড থেকে এ ধরনের নির্দেশ ছিল যে বাঙালি জাতিসত্তাকে ধ্বংস করে সেইখানে, বা বিদ্রোহী বাঙালি জাতিসত্তাকে ধ্বংস করে তার জায়গাতে অনুগত পাকি বাঙালি নতুন জাতিসত্তার প্রবর্তন করা, যারা পাকিস্তানের অনুগত থাকবে। যে কারণে একটি হিসাব আমি দেখিয়েছি এখানে, সেটা হলো যে আমাদের তখন আমরা ছিলাম 7.5 কোটি, 1 কোটি ছিল ভারতে। মুক্তিযুদ্ধ যদি দীর্ঘায়িত হতো আর 1 কোটি সম্ভবত আর 6 মাসের মধ্যে চলে যেতে বাধ্য হতো। 30 লাখ মানুষকে যদি 8.5 মাসে হত্যা করা সম্ভব হয়, তাহলে 1 কোটি হত্যা করাটা খুব বেশি কঠিন ছিল না, আর 1 বছর সময় পেলেই হয়তো আরো 1 কোটি চলে যেত। যে কথাটি কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে যুদ্ধে মেয়েরা কম মারা যায়, ছেলেরা বেশি মারা যায়, বাংলাদেশের ক্ষেত্রেও তাই, যে 30 লাখ মানুষের মধ্যে সংখ্যায় হিসাব করা গেলে সম্ভবত মেয়েরা কম ছেলেরা বেশি। এর অর্থ এটা না যে মেয়েদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছে ইচ্ছা করে, তা না, মেয়েদেরকে বাঁচিয়ে রাখার নির্দেশ ছিল। এবং এইভাবে হিসাব করলে দেখা যায় বাংলাদেশে তখন আর 1 বছর যদি আমরা যদি 72 সালে যদি মুক্তিযুদ্ধ চলতো তাহলে সম্ভবত আমরা তখন থাকতাম 4 কোটি। 4 কোটির ভিতরে ধরেই নেওয়া যায় যে 3 কোটি নারী 1 কোটি পুরুষ। এই অবস্থাতে অন্যান্য দেশের রেফারেন্স যদি দেখা যায়, সার্বিয়া বা অন্যান্য দেশের, তাহলে পরিষ্কার বোঝা যায় যে সেই সব নারীদের গর্ভে যে বাচ্চাগুলো জন্ম হতো বা হতেই থাকতো তারা সবাই হতো পাকি বাঙালি। এবং সেইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বাঙালি জাতিসত্তা বিলীন হয়ে যেত এবং আমাদের দেশে পাকিস্তানি ঔরসজাত যেসব সন্তান তারা বড় হয়ে উঠত এবং তারা নিঃসন্দেহে পাকিস্তানিদের বিরুদ্ধে যেত না। এই বিষয়গুলো হয়তো আমার পক্ষে উপসংহার টানা সম্ভব না, আমি জানিও নি, আমার শেষ চ্যাপ্টারে সেটাই লেখা আছে, এটা সম্ভব না, আমার পক্ষেও সম্ভব না, কারণ এর জন্য যথেষ্ট একাডেমিক স্টাডিজের প্রয়োজন আছে। বাংলা ভাষায় 1975 সালে সুসান বাউমিলার একটি বই, মেন উইমেন অ্যান্ড রেপ, এবং সেই বইটি একমাত্র বই, এবং এই বিষয়ে হয়তো আমরা অল্প দিনের মধ্যে আরো দু একটি বই পেয়ে যাব। বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে জানা আছে যে নয়নিকা মুখোপাধ্যায় ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির, তবে তার ওয়ার্কিং ফিল্ড, আমি তার সাথে কথা বলেছি, ওয়ার্কিং ফিল্ড সরাসরি যুদ্ধ শেষ নয়, বীরাঙ্গনা প্রথমে এবং অঙ্গাঙ্গী ভাবে যতটুকু যুদ্ধ শেষ আসে ততটুকু। আর এছাড়াও যেমন এখানকার বিনা ডিকস্টা, তিনি নিজেও এই ব্যাপারে গবেষণা করে যাচ্ছেন বিভিন্ন এলাকা নিয়ে, তার ভিতরে এই বিষয়টি আমার ধারণা স্বতঃস্ফূর্ত ভাবেই আসে। তো কাজে আমরা আশা করছি যে হ্যাঁ, বাংলাদেশে এ ধরনের প্রকাশনা আরো আসুক, বিষয়টি আরো আলোচিত হোক। আর এর আগে বাংলাদেশে টেলিভিশনে এবং চট্টগ্রামে আরেকটি অনুষ্ঠানেও একই কথা বলেছি, সে কথাটি আপনাদের কাছেও আমি বলে যেতে চাচ্ছি। সেটা হলো যে এই বইয়ের শেষে আমি একটা প্রস্তাব দেখেছি, সেটা হলো যুদ্ধ শেষে এবং বীরাঙ্গনা একই, একসঙ্গে আলাদা করা সম্ভব নয়। সেটা বীরাঙ্গনাদের জন্য একটি প্রতীকী মা দিবস আর যুদ্ধ শিশুদের জন্য একটি প্রতীকী জন্মদিবস, একই দিনে হতে পারে, 16 ডিসেম্বরে হতে পারে, 26 মার্চে হতে পারে, এবং সেই সঙ্গে একটি বীরাঙ্গনা যুদ্ধ শিশু স্মৃতিস্তম্ভ। এই বইতে আপনারা দেখবেন ছবিও আছে, কোরিয়ার যুদ্ধ শিশুদের স্মৃতিস্তম্ভ আমেরিকাতে আছে এবং আমেরিকাতে সারা বিশ্বের যুদ্ধ শিশুদের জন্য আরেকটি অ্যাঞ্জেলের একটা ভাস্কর্য আছে। আমাদের দেশেও যুদ্ধ শিশুদের স্মৃতিস্তম্ভ বানানো হতে পারে, এই প্রস্তাবটি যেখানে সুযোগ পাই সেখানে আমি করি, এবং বিশেষ করে প্রফেসর মুস্তাফিজ মামুন, জাফর ইকবাল ভাই, সবাইকে আমি বলেছি, অনুরোধ করেছি যে আপনারা আমার এই এই কচি কণ্ঠের বা একক কণ্ঠের দাবিকে একটু শক্ত করে যদি বড় করতে পারেন তাহলে হয়তো আমরা এই ধরনের একটি স্তম্ভ পাবো। না হলে এই যে নতুন প্রজন্মের যারা আমাকে যে সমস্ত কথা বলে যে আমরা কখনো এই বিষয়টি, যুদ্ধ শেষ শব্দটি বা এ ধরনের কোন বিষয় সম্পর্কে আমরা কখনো শুনিনি, তাহলে আর 20-30 বছর পরে যদি আমরা যখন দেখব সব মুক্তিযোদ্ধারা দেশ থেকে বিদায় নিয়েছে, মারা যাবেন, তারপরে সম্ভবত এই বিষয়গুলো নিয়ে আর নাড়াচাড়া করার কোনো সুযোগও থাকবে না। আমি এখানেই শেষ করি, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। Thank you.
সাজিদ হোসেনের বক্তব্যের পর এই গানটা সবচেয়ে উপযুক্ত মনে হল। তবে জানালা দিয়ে শুধু যারা দেশের জন্য প্রাণ দিয়েছে তারাই নয়, যারা আমাদেরই অংশ অথচ আমাদের সাথে মিলতে পারছে না তারাও আসুক সে কামনাই করি। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন। সেই সাথে আরেকটা কথা, পার্বত্য চট্টগ্রামের ঘটনার বিবরণের পর আবার বোঝা যায় যে পরিবেশ এবং অপসুযোগে করে তোলে মানুষকে নরাধম পিশাচ। এরকম পরিবেশ এবং অপসুযোগের বিরুদ্ধে আমাদের সবারই সবসময় সংগ্রাম করে যেতে হবে। আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। বাংলা রেডিওর অনুষ্ঠান ইন্টারনেটেও শোনা যায়, ঠিকানা www.bangladesh.org.au। আমাদের অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য পেলে আমরা খুশি হব। আমাদের ঠিকানা হল bangladesh@gmail.com। তাছাড়া টুইটার এবং ফেসবুকেও আমাদের সাথে আপনারা যোগাযোগ রাখতে পারেন। শ্রোতা বন্ধু, আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি। আপনারা যে যেখানেই থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও শান্তিতে থাকুন, এ কামনা করে আজ বিদায় নিচ্ছি। আমি সাদিকুর রহমান, শুভরাত্রি।